শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন বেলা ১২টা, বাংলাদেশে রাত ১০টা, আর ভারতে রাত ৯:৩০। আমাদের সান্ধ্য অধিবেশন শুরু হলো। অনুষ্ঠানে আমি ইজাজ বেইন হিউসেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আর শুনবেন ঢাকা থেকে জহুরুল আলমের রিপোর্ট।
ইন্ট্রো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনও দেশটির সেনাবাহিনীর অত্যাচার নির্যাতন অব্যাহত আছে।
ঢাকা থেকে আমির খসরুর একটি রিপোর্ট।
ঢাকার দুই সিটি কর্পোরেশন অবশেষে মশক নিধনে বিশেষ অভিযান এবং ওষুধ ছিটানো শুরু করেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে রোববার ঢাকা এবং মাদারীপুরে দুজন মারা গেছেন।
আরও রয়েছে কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর একটি রিপোর্ট।
দক্ষিণ কলকাতার সংঘশ্রীর পুরনো বিখ্যাত দুর্গাপুজো নিয়ে এবার তৃণমূল ও বিজেপির মধ্যে দ্বন্দ্ব লেগেছে।
তবে গোড়াতেই যথারীতি বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সেলিম হোসেন। প্রথমেই বাংলাদেশের একটি খবর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে এখনও দেশটির সেনাবাহিনীর অত্যাচার নির্যাতন অব্যাহত রয়েছে। রোববার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান ওর্তাগাস এক বিবৃতিতে এমন মন্তব্য করে, এ অবস্থায় রোহিঙ্গা সংকট সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন। রিপোর্ট করছেন জহুরুল আলম ঢাকা থেকে।
রোববার ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান ওর্তাগাস এক বিবৃতিতে এমন মন্তব্য করে, এ অবস্থায় রোহিঙ্গা সংকট সমাধানে কোফি আনান কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই সুপারিশে মিয়ানমার ও রাখাইনের সকল মানুষের সমস্যার সমাধানের মত রয়েছে বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রোহিঙ্গা সংকট সমাধানের জন্য এটাই সবচেয়ে উত্তম পথ। এতে বলা হয়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে মিয়ানমার সরকারকে উৎসাহিত করতে আন্তর্জাতিক সংগঠনগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে কাজ করছে, যাতে শরণার্থীরা তাদের মূল বাসস্থানে অথবা পছন্দমতো স্থানে স্বেচ্ছায় নিরাপদে মর্যাদার সঙ্গে টেকসইভাবে ফিরে যেতে পারেন। বিবৃতিতে বলা হয়েছে, জবাবদিহিতা না থাকায় ৭০ বছর আগে থেকেই মিয়ানমারের সেনাবাহিনী রাখাইন সহ অন্যান্য রাজ্যে নির্যাতন অব্যাহত রেখেছে ও মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
রোহিঙ্গা সংকটের দুই বছর পূর্তি যেন সমবেত কান্নার সম্মিলন বসেছিল কক্সবাজারের শরণার্থী শিবিরে। কলকাতা এ বিষয়ে মোয়াজ্জেম হোসেন শাকিলের প্রতিবেদন কক্সবাজার থেকে।
মিয়ানমার সেনাবাহিনীর চালানো গণহত্যা থেকে প্রাণ বাঁচাতে ২০১৭ সালের ২৫ অগস্ট থেকে সীমান্ত পাড়ি দেয় রোহিঙ্গারা। বর্বর গণহত্যার দিনটিকে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে অনুষ্ঠিত হয়েছে গোয়িং হোম ক্যাম্পেইন বা ঘরে যাবার প্রচারণা। আর এই ঘরে যাবার অভিযাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন রোহিঙ্গারা। অধিকারের বিষয়গুলো নিশ্চিত না করে প্রত্যাবাসনের তারিখ দেয়ায় ভীতি ও হতাশা ছড়িয়ে পড়েছে শরণার্থী শিবিরে। অপরদিকে দুই বছরেও কোনো রোহিঙ্গা মিয়ানমারে ফিরে না যাওয়ায় উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মাঝে। ২৫ অগস্টের এই কালো দিনে স্রষ্টার রহমত যেমন প্রত্যাশা করেন রোহিঙ্গারা, মিয়ানমারের নিজেদের বসতবাড়িতে ফিরে যেতে কামনা করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, মধুরচড়া রোহিঙ্গা ক্যাম্প, উকিয়া, কক্সবাজার।
বিশ্ব সংবাদের পর এ নিয়ে রয়েছে বিস্তারিত প্রতিবেদন। ফ্রান্সের রিয়াজে চলছে বিশ্বের বড় শিল্পোন্নত দেশগুলোর নেতাদের বার্ষিক শীর্ষ সম্মেলন G7। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাগতিক দেশ ফ্রান্সের অন্যতম প্রধান আইকনিক শিল্প মদের ওপর শুল্ক আরোপের হুমকির মধ্যে দিয়ে চলমান সম্মেলনে কিছুটা উত্তেজনা রয়েছে। রয়েছে জলবায়ু পরিবর্তন, চীন এবং ইরানের আচরণ, রাশিয়াকে এই জোটে ফিরিয়ে আনান বা না আনার বিষয় নিয়ে বিতর্ক, ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া সহ নানা বিষয় নিয়ে বিষয়বস্তু। রবিবার সম্মেলনের প্রথম সভায় ২০২০ সালে এই দলে রাশিয়াকে পুনরায় আনার বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে নেতৃবৃন্দ। ২০১৪ সালে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছিল ইউক্রেনের ক্রাইমিয়া দখলের কারণে। প্রথম সভার পর ফ্রান্স ঘোষণা করেছে যে বিশ্ব অর্থনীতি, পররাষ্ট্রনীতি এবং নিরাপত্তা বিষয় নিয়ে G7 নেতারা একমত হয়েছেন যে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন ইরানের কাছে আলোচনায় বসার বার্তা পাঠাবেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওই বার্তা পাঠানো বা ইরানের সঙ্গে আলোচনায় তিনি অংশ নেননি। তবে তিনি বলেছেন, তিনি ইরানের সঙ্গে আলোচনায় বসতে কাউকে বাধা দেবেন না। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেছেন, আমাদের সব বিষয়ে একমত হওয়াটা সহজ নয়। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন ঘোষণা দিয়েছেন যে অনেক বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্য নেতাদের মতবিরোধ থাকায় G7 শেষে কোনো যৌথ প্রজ্ঞাপন হবে না, তবে তাই যদি হয় তবে এবারের G7 ইতিহাসের সব G7-এর ইতিহাস হয়ে থাকবে যৌথ প্রজ্ঞাপন ছাড়াই সম্মেলন। রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন চীনের সঙ্গে পারস্পরিক শুল্ক বিরোধ নিয়ে দ্বিতীয় একটি চিন্তা ছিল তার। তবে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্টের বক্তব্যের ব্যাখ্যায় বলা হয়েছে তিনি বলতে চেয়েছেন যে তিনি কর যে পরিমাণ বৃদ্ধির কথা বলেছেন তা তিনি করেননি। গত সপ্তাহে ফ্রান্সে জি সেভেন সম্মেলনের আগে প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে পাঠানো $550 বিলিয়ন পণ্যের উপর প্রেসিডেন্ট ট্রাম্প কর বৃদ্ধির যে ঘোষণা দিয়েছিলেন সে উপলক্ষে আগেও বলেছিলেন যে চীনে যাওয়া যুক্তরাষ্ট্রের পণ্যের উপর চীন 75% কর আরোপ করবে। রবিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে আলোচনার এক ফাঁকে সাংবাদিকরা প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশ্ন করেন চীনের সঙ্গে বাণিজ্য বিরোধ নিয়ে তার কোনো আক্ষেপ রয়েছে কিনা। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, রয়েছে, আমার সবকিছুতেই একটি দ্বিতীয় চিন্তাও রয়েছে। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর চীনের পণ্য কেনার বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের চিন্তা আছে কিনা উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, চাইলে সেটা করবার অধিকার আমার রয়েছে। তিনি বলেন, চীনের সঙ্গে বাণিজ্য আলোচনা চলছে, আশা করা যায় কিছু একটা সমাধান আসবে। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় এক ব্যাংক কর্মকর্তা এবং মাদারীপুরে একজন গৃহবধূ মারা গেছেন। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 1,299 জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন বেশ কয়েকদিন ধরে মশক নিধনে বিশেষ অভিযান শুরুর কথা বললেও গত 2-3 দিনে তা কিছুটা কার্যকর রূপ পেয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এ পর্যন্ত 658টি বাড়ি ও ভবনে অভিযান চালিয়ে 56টিতে এডিস মশার লার্ভা পেয়েছে। 19 প্রতিষ্ঠানকে প্রায় 12 লাখ টাকা জরিমানাও করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 150 ভবনে এডিস মশার লার্ভা পেয়েছে এবং 2 জনকে কারাদণ্ড সহ কয়েকটি বাড়ি ও ভবন মালিককে আর্থিক জরিমানা করা হয়েছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আতিকুল ইসলাম রোববার বিভিন্ন ভবনে এডিসের লার্ভা পাওয়ার কথা বলেছেন সাংবাদিকদের।
অনেক অফিস আদালত, অনেক মার্কেটের কোনে বা বিভিন্ন জায়গায় কিন্তু
এদিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে রোববার ঢাকায় একজন ব্যাংক কর্মকর্তা এবং মাদারীপুরে একজন গৃহবধূ মারা গেছেন। গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 1,299 জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা,
ওয়াশিংটন।
দক্ষিণ কলকাতার সংঘশ্রীর পুরনো বিখ্যাত দুর্গাপূজা নিয়ে এবার তৃণমূল এবং বিজেপির মধ্যে দ্বন্দ্ব লেগেছে। কলকাতা থেকে নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন দীপঙ্কর চক্রবর্তী।
দক্ষিণ কলকাতার সংঘশ্রীর পুরনো বিখ্যাত দুর্গাপুজো নিয়ে এবার তৃণমূল ও বিজেপির মধ্যে দ্বন্দ্ব লেগেছে। মোটামুটিভাবে আজ করাই গিয়েছিল যে তৃণমূল ও বিজেপির দ্বন্দ্ব শুধু রাজনীতিতে সীমাবদ্ধ থাকবে না, সামাজিক ক্ষেত্রেও তা ছড়িয়ে পড়বে। কারণ পশ্চিমবঙ্গে রাজনৈতিক দল হিসেবে ইতিমধ্যে দ্বিতীয় স্থানে উঠে এলেও দ্রুত প্রথম স্থান অধিকার করতে হলে বিজেপিকে রাজ্যে বাঙালির মন দখল করতে হবে আর হিন্দু বাঙালির সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসব দুর্গাপুজো কমিটির নিয়ন্ত্রণ হাতে নিতে পারলে তো কথাই নেই। সেই চেষ্টাও হয়ে গিয়েছে। দক্ষিণ কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়ার একটি পুরনো ও বিখ্যাত দুর্গাপুজো সংঘশ্রী কমিটিতে ছায়া পড়েছিল বিজেপির। কথা হয়েছিল খরচ হিসেবে বিজেপি 50 লাখ টাকা দেবে, তবে দুর্গা প্রতিমাকে বসাতে হবে পদ্মফুলের ওপরে। দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহকে দিয়ে সেই পুজোর উদ্বোধন করানোর চেষ্টাও চলছিল, শেষ পর্যন্ত বাদ সেধেছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায় গিয়ে পুজোর থিম বদলে দিয়েছেন। কমিটি থেকে তথাকথিত বিজেপি পন্থীদেরও সরিয়ে দেওয়া হয়েছে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
দ্রুত ছন্দে ফিরেছে কাশ্মীর। যোগাযোগ ব্যবস্থা অনেকটাই স্বাভাবিক হয়েছে, উপত্যকার বহু জায়গায় সচল হয়েছে ল্যান্ডলাইন ফোন। রবিবার এমনটাই দাবি করেছে জম্মু কাশ্মীর প্রশাসন। রিপোর্ট পাঠিয়েছেন পরমাশিস ঘোষ রায় কলকাতা থেকে।
শ্রীনগর সহ কাশ্মীরের সব জায়গায় ল্যান্ডলাইন পরিষেবা স্বাভাবিক করার জন্য চেষ্টা চালাচ্ছেন টেলিফোন কর্মীরা। জম্মু কাশ্মীরের মুখ্য সচিব রোহিত কনসাল জানিয়েছেন, 1 সপ্তাহের মধ্যেই 8টি এক্সচেঞ্জের 5,300 ফোন সচল হয়ে যাবে। এদিকে কাশ্মীর উপত্যকায় এখনও বন্ধ মোবাইল ফোন পরিষেবা, বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবাও, ফলে শুধুমাত্র ল্যান্ডলাইনই মানুষের সমস্যার সমাধান করতে পারছে না। আজ রবিবার টানা 20 দিনে পড়ল এই অচল অবস্থা। গত 5ই আগস্ট জম্মু ও কাশ্মীরে 370 ধারা বাতিলের পর ও রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাঙার পর ফোন ও ইন্টারনেট লাইন কেটে দেওয়া হয়। সংবাদ মাধ্যমে খবর ছড়িয়েছে ওষুধের অভাব দেখা দিয়েছে কাশ্মীরে। ডিপার্টমেন্ট অফ ইনফরমেশন অ্যান্ড পাবলিক রিলেশনস এর পক্ষ থেকে জানানো হয়েছে উপত্যকার অধিকাংশ দোকান চালু রয়েছে। শ্রীনগরে মোট 1166টি দোকানের মধ্যে খুলেছে 1165টি। সরকারি ও বেসরকারি ওষুধের দোকানে পাওয়া যাচ্ছে মোট 376টি ওষুধ। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এই ছিল বিশ্ব সংবাদে আজকের খবরগুলো।
অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে 1575 কিলোহার্টসে, 190 মিটার ব্যান্ডে এবং সরাসরি লাইভ ফেসবুক পেজে। রোহিঙ্গা সংকটের 2 বছর পূর্তিতে যেন সমবেত কান্নার আয়োজন বসেছিল কক্সবাজারের শরণার্থী শিবিরে। 2017 সালের এই দিনে মিয়ানমার থেকে প্রাণ বাঁচাতে দলে দলে বাংলাদেশে ছুটে এসেছিলেন রোহিঙ্গারা। এ বিষয়ে কক্সবাজার থেকে মাজম হোসেন শাকিলের একটি প্রতিবেদন।
মিয়ানমারে নিজেদের বসতবাড়িতে ফিরে যাবার তৌফিকের জন্য স্রষ্টার দরবারে দুহাত তুলে অশ্রু ছেড়ে দেন হাজার হাজার রোহিঙ্গা। মিয়ানমার সেনাবাহিনীর চালানো গণহত্যা থেকে প্রাণ বাঁচাতে 2017 সালের 25 অগস্ট থেকে সীমান্ত পাড়ি দেয় রোহিঙ্গারা। বর্বর গণহত্যার দিনটিকে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে অনুষ্ঠিত হয়েছে গোয়িং হোম ক্যাম্পেইন বা ঘরে যাবার প্রচারণা। আর এই ঘরে যাবার অভিযাত্রায় আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের অধিকার না দিলেও গত 2 বছরে প্রত্যাবাসনের তারিখ দিয়েছে মিয়ানমার। রোহিঙ্গাদের নাগরিকত্ব না দেয়া ও রাখাইনে নিরাপদ পরিবেশ তৈরি না করা সহ অধিকারের বিষয়গুলো নিশ্চিত না করে প্রত্যাবাসনের তারিখ দেয়ায় ভীতি ও হতাশা ছড়িয়ে পড়েছে শরণার্থী শিবিরে। অপরদিকে 2 বছরেও কোন রোহিঙ্গা মিয়ানমারে ফিরে না যাওয়ায় উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মাঝে। 2017 সালের 25 অগস্ট প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আসার সময় রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিল স্থানীয় মানুষ, কিন্তু প্রত্যাবাসন দীর্ঘায়িত হওয়ায় রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয়রা। ফলে যেটুকু সহানুভূতি নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিল, সময়ের ব্যবধানে সেই সহানুভূতি অনেকটা কমে যায়। 2018 সালের 15 নভেম্বর প্রথম দফায় প্রত্যাবাসন ব্যর্থ হলে রোহিঙ্গাদের প্রতি অসহনশীল হয়ে ওঠে স্থানীয়রা, কিন্তু গত 22 অগস্ট দ্বিতীয় দফায় প্রত্যাবাসন ব্যর্থ হলে স্থানীয়দের মাঝে তৈরি হয় চরম অসন্তোষ। রোহিঙ্গাদের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়দের অনেকেই।
আসলে এটা আমাদের খুব দুঃখের বিষয়, কারণ ওরা যদি না যায় আমাদের এখানে জিনিসপত্রের দাম বেশি, আমরা আগে একটা সুন্দর করে থাকতে পারতাম, সবকিছু একটা মনের ভিতরে একটা শান্তি ছিল, এখন ওই শান্তিটা আমাদের ভিতর বিরাজ করে না। এখন
পরিবেশের ভারসাম্য অনেক বেশি নষ্ট হয়ে যাচ্ছে এবং ওইখানকার মানুষের শিক্ষা থেকে শুরু করে পুরো লাইফ স্টাইলে অনেক বেশি প্রভাব পড়ছে বলে আমি মনে করি।
রোহিঙ্গা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না এটা যে আমাদের কক্সবাজারের মধ্যে এত প্রভাব পড়তেছে, সেই বিষয়টাও তাদের চিন্তা ভাবনা করা খুবই প্রয়োজন।
বিশ্লেষকরা বলছেন অধিকারের বিষয়গুলো চূড়ান্ত না করে প্রত্যাবাসনের তারিখ দেয়ায় পরিস্থিতি বরং ঘোলাটে হচ্ছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে দায় এড়ানোর কৌশল কিংবা স্থানীয়দের সাথে রোহিঙ্গাদের শান্তিপূর্ণ সহাবস্থান বিনষ্ট করতে প্রত্যাবাসন ফাঁদ পেতেছে মিয়ানমার। তাই মিয়ানমারে রোহিঙ্গাদের অধিকার নিশ্চিত করে এবং রোহিঙ্গাদের মতামত যাচাইপূর্বক পরবর্তীতে প্রত্যাবাসনের তারিখ নির্ধারণ করার পরামর্শ বিশ্লেষকদের। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন,
মিয়ানমার এই যে অপরচুনিটিটা নিচ্ছে ওদেরকে বার্গেনিং স্পেস, এটা আসলে ফেক বার্গেনিং স্পেস। ওটা চাচ্ছে যে নেক্সট জেনারেল কাউন্সিলে ওরা যাতে একটু বলতে পারে যে আমরা তো চেয়েছিলাম, আসলে তো ওরা চায় না। ইটস এ আই ওয়াশ ডিপ্লোমেসি আমরা বলবো, আসলে কিন্তু ওরা চায় না। যদি চাইতে তাহলে ওইখানকার এনভায়রনমেন্ট ওরা এনশিওর করে, এখানকার কিছু রোহিঙ্গাকে প্রতীকী হিসাবে নিই, ওরা দেখতে আসলে ইয়েস দিস ইজ গুড ফর লিভিং, তাহলে যেতে পারবো। সুতরাং এইসব জিনিস আসলে আমাদেরকে বারবার বলে, ইটস এ গেম আসলে আর কিছু। আর যে ক্ষেত্রে আমাদের হোস্ট কমিটি, আমরাও আশা করেছিলাম যারা আছে, প্রত্যাবাসন যদি শুরু হয় তাহলে আমরা কিছুটা স্বস্তি পাবো। যেহেতু আপনি নিশ্চয় জানেন যে এখানে রোহিঙ্গারাও ওদের মধ্যে একটা নো হোপ একটা জিনিস কাজ করতেছে, কোথায় যাবে কিভাবে যাবে, এবং আমাদের মধ্যে একটু এই ধরনের একটা কিছু জিনিস কাজ করছে যে কতদিন থাকলে আমাদের কি হবে। এই যে একটা এক্সট্রা প্রেশার সরকারকে নিতে হচ্ছে এবং বিভিন্ন দাতা সংস্থা নিচ্ছে, সুতরাং এটা আর কতদিন। সুতরাং সব কিছু মিলে কিন্তু বোধ দ্য কমিউনিটি এই ধরনের একটা হতাশার আসলে সৃষ্টি হয়েছে।
প্রত্যাবাসন বিলম্বিত হওয়ায় স্থানীয়দের উদ্বেগ এবং রোহিঙ্গাদের হতাশা যেমন বেড়েছে, তেমনি এ পরিস্থিতি দীর্ঘায়িত হলে স্থানীয় রোহিঙ্গা পরস্পর দোষারোপে চাপা পড়ে যেতে পারে মিয়ানমারের মূল অপরাধ। তাই দুই বছরের মাথায় চিন্তার কমতি নেই ক্যাম্পের প্রবীণ রোহিঙ্গাদের। হয়তো এমন জটিল সমীকরণে রোহিঙ্গা সংকটের দুবছর পূর্তি রূপ নেয় সমবেত কান্নার সম্মিলনে। ২৫ অগাস্টের এই কালো দিনে স্রষ্টার রহমত যেমন প্রত্যাশা করেন রোহিঙ্গারা, মিয়ানমারের নিজেদের বসতবাড়িতে ফিরে যেতে কামনা করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা। মোয়াজ্জেম হোসেন শাকিল, ভয়েস অব আমেরিকা, মধুরচড়া রোহিঙ্গা ক্যাম্প, উকিয়া, কক্সবাজার।
এবারের বন্যায় বাংলাদেশে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। বগুড়া সংবাদদাতা প্রতীক ওমরের একটি রিপোর্ট।
বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, বছরের প্রায় সব সময় এদেশের মাঠে কোনো না কোনো ফসল থাকেই। এবারের বন্যায় কৃষকের ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে, বিশেষ করে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি। মাঠের ফসল হারিয়ে এ অঞ্চলের অনেক কৃষক প্রায় নিঃস্ব হয়ে পড়েছে।
এবারে বন্যায় আমাদের এই অঞ্চলে ব্যাপক পরিমাণ ক্ষতি হয়েছে। আর আমরা এখানে করলা, পটল এগুলো আবাদ করেছিলাম, এগুলো সম্পূর্ণটাই বন্যার প্রায় পানির এক দুই হাত নিচে ছিল, এবং পানি নেমে যাওয়ার পর একটা গাছও আর বেঁচে নেই।
এই ভয়ঙ্কর বন্যা আমি দিস পেলাম না, হঠাৎ করে খালি ভোরবেলা দেখি যে হির হির করে পানি আসতেছে, মানে ওই দিকে চাহা দেখি যে হাজার হাজার মানুষ জাল নিয়ে দৌড়েছে, বাড়ি ঘর নিয়ে দৌড়েছে। এরই মধ্যে আমার সর্বাঙ্গ, এই আপনারা যেখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি প্রায় এখানে আমার চতুর্মুড়ে যে চার একর মাটি, বর্গা এক একর, ক্রয় তিন একরের একটু বেশি। আমার এখন বর্তমানে কিছুই আর নাই, বর্তমানে যে আমি যে কিছু খাবো এরকম খাওয়ার পরিবেশও নাই।
আমার বন্যায় এবার কল্যা ক্ষতি হয়েছে, কদা ক্ষতি হয়েছে, যেমন আমার মরিচ ছিল মরিচ ক্ষতি হয়েছে, প্রায়
আপনারা তুলে নি কি করবেন? এই যে মনিগঞ্জে ১৬ সালে লেগে নিয়ে গেল, বা সংবাদে গেলে ফটো টটো তুলে নিয়ে গেল, টিভির দেখালো, কোনো চারেনা বসার কাজ হতো, আমরা কোনোদিন সমস্যা পাইনি, শাসুর কিচ্ছু পাইনি,
ফসল আবার চলে গেছে, তারপরে হাঁস মুরগি মারা গেছে, তারপরে মনে করো যে হলে বিভিন্ন প্রকার বাঁশ ঘাস গাছগাছালি মরিয়া গেল, পড়ে গেছে, বিভিন্ন প্রকারের ক্ষতি, প্রচুর ক্ষতি।
কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ প্রতিবেদন থেকে জানা যায় তিন সপ্তাহের বেশি সময় ধরে চলা এই বন্যায় ৬.৫ লাখেরও বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। টাকার অঙ্কে এই ক্ষতির পরিমাণ প্রায় ১,২০০ কোটি। দেশের ৩১টি জেলায় প্রায় ১,৭২,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, নষ্ট হয়েছে ৩,২৮,০০০ টন বিভিন্ন ধরনের শস্য। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আউশ ধানের, ৯৭,১৮৪ জন কৃষকের ৫০,৬০২ হেক্টর জমির আউশের ক্ষতি হয়েছে। এছাড়াও বন্যায় আমন ধানের বীজতলার ক্ষতি হয়েছে ১৬,৬৫৫ হেক্টর, গ্রীষ্মকালীন সবজির ক্ষতি হয়েছে ২৯০ কোটি টাকার। এবারের ভয়াবহ বন্যা এবং কৃষির ক্ষয়ক্ষতি নিয়ে কথা হয় গাইবান্ধা ৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সাথে। তিনি ভয়েস অব আমেরিকাকে জানান,
গাইবান্ধা জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা দেশের উত্তরাঞ্চলের মধ্যে। সরকার ইতিমধ্যেই কৃষিক্ষেত্রে প্রণোদনা দেওয়া শুরু করেছেন, কিছু কিছু এলাকা আছে যেখানে এখনও বীজতলায় বীজ দিয়ে সেই বীজ গাড়লে পরও আবাদ হবে, এটা আমরা অলরেডি শুরু করেছি ফুলছড়ি উপজেলায়।
ফসল ছাড়াও এবারের বন্যায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর ও বগুড়া জেলায় মৎস্য, দুগ্ধ ও পোলট্রি খামারিদেরও ব্যাপক ক্ষতি হয়েছে। এবারের বন্যায় কৃষকের যে ক্ষতি হয়েছে তা কোনোভাবেই পুষিয়ে তোলা সম্ভব নয়। ক্ষতিগ্রস্ত প্রান্তিক চাষিরা এখন তাকিয়ে আছে সরকারের দিকে। প্রতিকমর, ভয়েস অব আমেরিকা, বুরুঙ্গি গ্রাম, সাঘাটা, গাইবান্ধা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
প্রেসিডেন্ট ট্রাম্প কেন জার্মানি সফরে যাচ্ছেন না, কেন জার্মানিকে তিনি উপেক্ষা করছেন, এ ব্যাপারে প্রশ্ন তুলেছে জার্মান মিডিয়া ডয়চে ভেলে। তার সফর সূচিতে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে তার কোনো সাক্ষাৎকার নেই। এরই কারণ ব্যাখ্যা করে রিপোর্ট পাঠিয়েছেন লন্ডনে অবস্থানরত আমাদের সংবাদদাতা মতিউর রহমান চৌধুরী।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কেন জার্মানি সফরে যাচ্ছেন না, কেন জার্মানিকে তিনি উপেক্ষা করছেন, এর বিশেষ কি কারণ রয়েছে? সোজা সাপটা প্রশ্ন তুলেছে জার্মান মিডিয়া। তারা বলছে ফ্রান্সে G7 শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ট্রাম্প, এরপর তিনি যাবেন পোল্যান্ডে, কিন্তু তার সফরসূচিতে বার্লিনে চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে সাক্ষাৎ নেই। বিশেষজ্ঞদের বরাতে জার্মান মিডিয়া বলছে এটা অবন্ধুসুলভ আচরণ বিস্তৃত কৌশলের অংশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের 80তম বার্ষিকীর স্মরণে পোল্যান্ড সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। একদম দরজার কাছাকাছি এসে প্রেসিডেন্ট ট্রাম্প কেন জার্মানি যাচ্ছেন না, হোয়াইট হাউস কিছু না বললেও বিশ্লেষকরা মনে করছেন নিশ্চয়ই এর পেছনে কোনো বিশেষ কারণ রয়েছে। দুবছর আগে হামবুর্গে G7 সম্মেলনে মার্কেলের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, বার্লিনে মার্কেলের অতিথি হননি। বিশ্লেষকরা বলছেন ইস্যুর তালিকা অনেক দীর্ঘ, প্রতিরক্ষা ব্যয় থেকে শুরু করে ইরান ইস্যুতে জার্মানির অবস্থান, রাশিয়ার সঙ্গে নর্ড স্ট্রিম 2 গ্যাস পাইপলাইনের সমর্থন, বড় বড় অবকাঠামো প্রকল্পে চীনকে নিষিদ্ধ করার ক্ষেত্রে মার্কেলের প্রতিরোধ, রাজনৈতিক ইস্যু ছাড়াও ব্যক্তিগত সম্পর্কে ভালো রসায়নও নেই। জার্মান কাউন্সিল অব ফরেন রিলেশনসের যুক্তরাষ্ট্র বিষয়ক বিশ্লেষক জোসেফ ব্রাহমল বলেছেন জার্মানির প্রতি এই তিরস্কার এবং গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব প্রত্যাখ্যানের পটভূমিতে ট্রাম্পের ডেনমার্ক সফর বাতিল হচ্ছে তার ট্রানজ্যাকশনাল লিডারশিপ স্টাইল। তিনি নিজেই লক্ষ্য ঠিক করেন, দাবি উত্থাপন করেন, কিন্তু অধীনস্থরা যদি তার চাহিদা পূরণে ব্যর্থ হয় তখন তাদেরকে তিনি সুবিধা দিয়ে পুরস্কৃত করেন বা শাস্তি দেন। জোসেফের মতে এই জন্যই হয়তো জার্মানি ও ডেনমার্ককে শাস্তি দেওয়া হচ্ছে। জার্মানির সরকারি প্রচার মাধ্যম ARD-কে ওয়াশিংটন ভিত্তিক হেরিটেজ ফাউন্ডেশনের মিল গার্ডিনার বলেছেন জার্মানির চেয়ে পোল্যান্ডের বেশি প্রভাব রয়েছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর সিনিয়র ফেলো জ্যাকব কিকগার্ড ARD-কে বলেছেন ট্রাম্পের ইউরোপ সফর ইউরোপকে বিভক্ত করার একটি সুস্পষ্ট প্রচেষ্টা, এটাই হচ্ছে ট্রাম্প প্রশাসন খোলাসা করেছে, এরাই তা বিশ্বাস করে, তারা আসলে বহুত্ববাদের বিরোধী। সুদ ওয়েস্ট প্রেস পত্রিকাকে জার্মান সরকারের ট্রান্স আটলান্টিক সমন্বয়কারী পিটার বিয়ার বলেন যদিও যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা উচ্চ অগ্রাধিকার, পাশাপাশি এটাও খেয়াল রাখতে হবে ইউরোপীয় ইউনিয়নের বিষয়ে ওয়াশিংটনের অবস্থান তা এই ব্লকের ঐক্য ভঙ্গের জন্য হুমকি। ব্রেক্সিট বিষয়ে যারা কঠোর অবস্থানে ট্রাম্প বারবার তাদের সমর্থন দিয়ে যাচ্ছেন, ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনকে সমর্থন দিয়েছেন। এই যখন অবস্থা তখন জার্মানিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড গ্রিনেল সম্প্রতি হুমকি দিয়েছেন জার্মানি থেকে তাদের সেনা প্রত্যাহারের। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অব আমেরিকা, লন্ডন।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে যে প্রথম আফ্রিকান ক্রীতদাসদের নিয়ে আসা হয় তার চারশো বছর পূর্তি হচ্ছে এই অগস্ট মাসে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুঃখজনক অধ্যায়ের অন্যতম এই পর্বের সূচনা হয় যখন ক্রীতদাসদের এখানে নিয়ে আসা হয়। এদেশে শুরু হয় 224 বছরের ক্রীতদাস প্রথা। এ সম্পর্কে ধারাবাহিক পরিবেশনা রিপোর্টটি শোনাচ্ছেন শেগুফতা নাসরিন খুইন।
হ্যাঁ, এটাই ডিউলফ পরিবারের কবরস্থান, যেখানে শায়িত আছেন জেমস ডিউলফ, যিনি আমেরিকার ইতিহাসে ক্রীতদাস ব্যবসার মতো এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছিলেন।
জেমস ডিউলফ পেরি
স্মরণ করছেন তার প্রো পিতামহকে, যিনি রোড আইল্যান্ডের ব্রিস্টলে সমাহিত হয়েছিলেন। তার চাচাতো বোন ক্যাটরিনা ব্রাউন, যিনিও সরাসরি ডিউলফ পরিবারের বংশধর।
James DeWolf and his extended family brought more than 12,000 enslaved Africans across the Middle Passage.
James DeWolf ebong tar poribar borgo African upokul theke jahaje kore Middle Passage pari diye 12,000 ero beshi shongkhok African kritodash dhore enechilen ebong ekhono gota America jure pray 5 lakhadhik manush shei sob kritodasher rokto শরীরে বহন করে চলেছে। মিডল প্যাসেজ হলো সেই সমুদ্রপথ যে পথে আফ্রিকান উপকূল থেকে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ক্রীতদাসবাহী জাহাজ চলাচল করত। ইতিহাসবিদ কিথ স্ট্রোক বললেন,
So one of the great ironies of Rhode Island is the fact that we are founded under religious freedom.
রোড আইল্যান্ডের জন্য পরিতাপের বিষয় এই যে একসময় এই অঞ্চল ধর্মীয় স্বাধীনতার এক উজ্জ্বল নিদর্শন হিসেবে চিহ্নিত ছিল, অথচ পরবর্তীতে এখানেই দাস ব্যবসা সবচেয়ে রমরমা ব্যবসায় পরিণত হয়।
এমনকি গির্জাগুলো জড়িত ছিল এই ক্রীতদাস ব্যবসার সাথে। রোড আইল্যান্ডের এপিস্কোপাল ডায়োসিসের বিশপ নিকোলাস নিসলি বলেন,
The church particularly in Rhode Island profited directly from the slave trade.
গির্জা বিশেষত রোড আইল্যান্ডের গির্জাগুলো সরাসরি দাস ব্যবসার সঙ্গে জড়িত ছিল। আরো স্পষ্ট করে বলা যায়, আমরা ক্রীতদাসের মালিক ছিলাম। আমাদের অনেক পাদ্রীবর্গ ছিলেন যাদের নিজেদের ব্যক্তিগত ক্রীতদাস ছিল। এছাড়া আমেরিকার অ্যাংলিকান গির্জা দ্বারা গঠিত বেশ কিছু মিশনারি সংস্থার অধীনেও অনেক ক্রীতদাস থাকত।
নিউপোর্ট ইতিহাসবিদ কিথ স্ট্রোক বলেন, সে সময় রোড আইল্যান্ডে ক্রীতদাস ব্যবসার সাথে জড়িত জাহাজিরা ব্যাপক মুনাফা অর্জন করেছিল, কারণ তারা তাদের জাহাজের খোলে ভরে লাখ লাখ দাসের চালা নিয়ে আসত এই নতুন দুনিয়ায়।
Between 1705 and 1805, there are at least 900 documented slave ships that begin in Rhode Island.
1705 থেকে 1805 সাল পর্যন্ত রোড আইল্যান্ডে অন্তত 900 নথিভুক্ত জাহাজ ক্রীতদাস পরিবহনে নিয়োজিত ছিল। সেই সময় জাহাজ চলাচল করত মূলত পশ্চিম আফ্রিকা থেকে ওয়েস্ট ইন্ডিজ হয়ে রোড আইল্যান্ডে,
আর এটাকে বলা হতো ত্রিভুজ বাণিজ্য। ডকুমেন্টারি ফিল্ম প্রযোজক ক্যাটরিনা ব্রাউন জানালেন,
They had rum distilleries in Bristol. They would take rum primarily as well as other commodities to the coast of West Africa.
রোড আইল্যান্ডের ব্রিস্টলে বেশ কিছু রাম ডিস্টিলারি বা মদের কারবার ছিল। সেখান থেকে উৎপাদিত রাম সহ অন্যান্য পণ্য দ্রব্যাদি পশ্চিম আফ্রিকার উপকূলে নিয়ে যাওয়া হতো। তারপর সেই সব পণ্যের বিনিময়ে নারী পুরুষ এবং শিশু ক্রীতদাসদের সেখান থেকে কিনে নিয়ে নিলামে তোলা হতো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, মূলত কিউবা কিংবা আমেরিকার দক্ষিণের রাজ্য দক্ষিণ ক্যারোলাইনার চার্লসটনের মতো বন্দরগুলোতে।
সে সময় আমেরিকার মেরুদণ্ডের অর্থনৈতিক ভিত্তি ছিল ক্রীতদাস ব্যবসা। ইতিহাসবিদ জেমস ডলফ পেরি বললেন,
All of this was tremendously important in building the economy of the North and what became the United States.
তৎকালীন আমেরিকার আর্থিক সমৃদ্ধির অন্যতম চাবিকাঠি ছিল এই দাস ব্যবসা এবং দাসদের শ্রম। বলা যায় এই দাস ব্যবসার উপর ভিত্তি করেই আমেরিকার অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছিল।
1837
সালে জেমস ডলফের মৃত্যুর সময় পর্যন্ত তিনি ছিলেন আমেরিকার দ্বিতীয় শীর্ষ ধনী ব্যক্তি। 1887 সালে রোড আইল্যান্ডের দাস ব্যবসা নিষিদ্ধ ঘোষণার পরও তার ভাইপো জর্জ ডলফ প্রায় 3 দশকেরও বেশি সময় বেআইনিভাবে এই ব্যবসা চালিয়ে আসছিল।
জর্জ ডলফ ওয়াজ অ্যাক্টিভলি ইনভলভড ইন দ্য ইললিগাল স্লেভ ট্রেড আফটার
1808 সালের পরও জর্জ ডলফ পরিবার প্রত্যক্ষভাবে দাস ব্যবসার সাথে জড়িত ছিল। পরবর্তীতে 1820 সালে কংগ্রেস কর্তৃক আইন সংশোধন করে ক্রীতদাস ব্যবসার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান নিশ্চিত করা হলে ডলফ পরিবারের দাস ব্যবসার পরিসমাপ্তি ঘটে। আমেরিকার দক্ষিণ অঞ্চলে কৃষিখাত, বিশেষ করে ধান, তামাক এবং তুলা উৎপাদনে আফ্রিকান ক্রীতদাসদের দক্ষতা ব্যাপক ভূমিকা রেখেছিল। সেখানকার উৎপাদিত তুলা রোড আইল্যান্ড সহ অন্যান্য স্থানের টেক্সটাইল মিলগুলোর প্রসারে সহায়তা করেছিল। জেমস ডলফ টেক্সটাইল, বিশেষ করে গার্মেন্টস শিল্পে ব্যাপক বিনিয়োগ করেন, আর সেখানে যন্ত্র শ্রমিক হিসাবে ক্রীতদাসের ভূমিকা ছিল প্রধান। পরবর্তীতে আমেরিকার শিল্প বিপ্লবের পেছনেও এই দাসভিত্তিক অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
1861 সালে আমেরিকার গৃহযুদ্ধের সময় আফ্রিকান ক্রীতদাসের সংখ্যা ছিল প্রায় 40 লাখের মতো, আর সেই সব ক্রীতদাসেরাই ছিল জোলফ পরিবারের ব্যবসার মূল ক্রীড়ানক।
It's incumbent upon me as someone with this kind of a family history and knowing about this history to speak out about what our family did.
আমাদের ধমনীতে এমন একটা পরিবারের রক্ত প্রবাহিত হচ্ছে যে পরিবারের ইতিহাস কৃতদাস ব্যবসার ইতিহাস। যদি আমাদের পরিবারের এই কলঙ্কিত অধ্যায়টাকে মুছে ফেলতে পারতাম, যদি আমাদের জাতীয় ইতিহাসে কৃতদাস অধ্যায়টাই না থাকতো, যদি বাস্তবে এমন হতো যে এইসবের কিছুই ঘটেনি, এটা আমার চেতনাকে এখনো চরমভাবে আঘাত করছে যে আমি সেই প্রজন্মের ধারাবাহিকতা বহন করে চলেছি।
ব্রিস্টল কবরস্থানে ক্যাটরিনা ব্রাউন এমন একটি কবর খুঁজে পেয়েছেন যেখানে শায়িত আছে জেমস জোলফ পরিবারের ক্রীতদাসেরা।
So it's this horrible story of this image of two children being given as a Christmas present to one's wife. She was called Ajua.
আমার গা ছমছম করছে এটা ভেবে যে এই কবরস্থানে শুয়ে আছে এমন দুটি ক্রীতদাস শিশু যাদের ডিওলফ পরিবারে আঞ্জুয়া নামের এক গৃহবধূকে ক্রিসমাস উপহার হিসেবে দেয়া হয়েছিল।
যারা এই অঞ্চলের দাস ব্যবসার ইতিহাস জানেন তারা এই কবরস্থানে এসে কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থাকলে অনুভব করতে পারবেন কি অবর্ণনীয় আর মর্মান্তিক ছিল সেসব ভাগ্যাহত ক্রীতদাসেদের জীবন কাহিনী। চোখ বন্ধ করে কান পাতলে আজও যেন শোনা যায় আকাশ বাতাস প্রকম্পিত করে তোলা ক্রীতদাসদের আহাজারি আর ক্রন্দন।
ধারাবাহিক সিরিজের রিপোর্টটি প্রচারিত হলো, এর আগেও এটা শুনেছেন, এবার শুনুন পরবর্তী পরিবেশনা।
4 শতাব্দী আগে ইংরেজদের মালিকানাধীন হোয়াইট লায়ন নামের একটি জাহাজ মানব পণ্য নিয়ে এখানে আসে। তারা খাদ্য ও সরবরাহের বিনিময় ক্রীতদাস সরবরাহ করে। 1619 সোসাইটির প্রেসিডেন্ট হচ্ছেন ক্যালভিন পিয়ারসন। তিনি বলেন,
The ship came up the Chesapeake Bay and it landed here at Point Comfort in the latter part of August of 1619.
জাহাজটি চেসাপিক বে দিয়ে এসে 1619 সালের অগস্ট মাসের শেষের দিকে এখানে নোঙর করে। ওই জাহাজটিতে ছিল 20 জনের মতো ক্রীতদাস।
ভার্জিনিয়া রাজ্যের হ্যাম্পটনে বর্তমানে যেটি ফোর্ট মনরো নামে পরিচিত, 1619 প্রকল্পের প্রতিষ্ঠাতা ক্যালভিন পিয়ারসন সেখান দিয়ে হাঁটেন। ঔপনিবেশিক ভার্জিনিয়ায় তখন যে স্থানটি পোর্ট কমফোর্ট বলে পরিচিত ছিল সেখানে প্রথম আফ্রিকান ক্রীতদাসরা অবতরণ করেন। 200 বছর ধরে লক্ষ লক্ষ আফ্রিকানকে এ দেশে ক্রীতদাস হিসেবে নিয়ে আসার সেটাই সূচনা। 1619 সোসাইটির প্রেসিডেন্ট ক্যালভিন পিয়ারসন বলেন,
The first Africans who were brought here were destined for a life of servitude. They had to work the plantations from sun up to sunset, the tobacco fields, the corn fields.
যে আফ্রিকানরা প্রথম সেখানে অবতরণ করেছিলেন তারা সারা জীবন কাটিয়েছেন দাসত্বে। তাদের চাষ করতে হয়েছে, ফসল তোলার কাজ করতে হয়েছে, ভুট্টার চাষ করতে হয়েছে, তাদের তামাকের চাষও করতে হয়েছে, তাদের জীবন কাটাতে হয়েছে এটা জেনে যে তারা হয়তোবা কোনোদিনই আর মুক্তি পাবেন না।
হ্যাম্পটনের এক ইতিহাসবিদ হচ্ছেন বিল উইগিন্স। তিনি বলেন,
It makes me feel goosebumps and a sad nostalgia.
আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে, মনটা স্মৃতিবেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে।
ইতিহাসবিদ বিল উইগিন্স বলেন, আটক করা প্রথম আফ্রিকানদের কোনো বৈধ মর্যাদা ছিল না যতদিন না ভার্জিনিয়া উপনিবেশ আনুষ্ঠানিকভাবে 1661 সালে দাসত্বকে বৈধ করে। ইতিহাসবিদ বিল উইগিন্স বলেন,
I just can imagine the sailing into the bay of these chained individuals in a strange land, not knowing anything about where they were, being taken off of the vessel and told you're going to work here, you're going to live here.
আমি চিন্তাও করতে পারি না, শৃঙ্খলিত মানুষ উপসাগরে জাহাজে আসছে অদ্ভুত একটা জায়গায়, তারা জানে না তারা কোথায়, তাদেরকে জাহাজ থেকে নামিয়ে বলা হচ্ছে, তোমাদের এখানেই কাজ করতে হবে, তোমাদের এখানেই থাকতে হবে।
যে স্বল্প নথিপত্র আছে তাতে এই ইঙ্গিত পাওয়া যায় যে ২৪ জনের বেশি আফ্রিকান হোয়াইট লায়ন জাহাজে ছিলেন। তার কয়েক সপ্তাহ আগে একটি পর্তুগিজ জাহাজ থেকে তাদের বলপূর্বক তুলে নেওয়া হয়। জাহাজটি মেক্সিকো যাচ্ছিল। নরফোক স্টেট ইউনিভার্সিটির ক্যাসান্ড্রা নিউবি আলেকজান্ডার বলেন,
These were free people who had been kidnapped as free people and sold into slavery.
তারা মুক্ত ছিল, মুক্ত স্বাধীন মানুষদের অপহরণ করে তাদের ক্রীতদাস হিসেবে বিক্রি করা হয়। হোয়াইট লায়ন জাহাজটি যখন পয়েন্ট কমফোর্টের তীরে ভেড়ে, দুই আফ্রিকান, একজনের নাম অ্যান্থনি এবং আরেকজনের নাম ইজাবেলা, তাদেরকে জাহাজ থেকে নামিয়ে নেওয়া হয়। তারা সম্ভবত অ্যাঙ্গোলার এবং তাদেরকে ক্যাথলিক করা হয়। 1619 সোসাইটির প্রেসিডেন্ট ক্যালভিন পিয়ারসন বলেন,
These are the sacred land of our ancestors. And when I walk this land, I think about Antony and Isabella. I think about what were they thinking about getting off a ship in a strange land. This is ground zero. This is the beginning of the African imprint on America.
আমার পূর্বপুরুষদের ভূমি এটা। আমি যখন এখান দিয়ে হাঁটি, আমি অ্যান্থনি এবং ইজাবেলার কথা ভাবি। তারা কি ভাবছিলেন যখন তারা জাহাজ থেকে নামেন যে এটা একটা অজানা দেশে, এটাই গ্রাউন্ড জিরো আমেরিকায় আফ্রিকানদের, এটাই প্রথম ছাপ, এটাই প্রথম চিহ্ন।
কেসমেথ মিউজিয়ামের সূত্রে বলা হয়, প্রথম আফ্রিকানদের বিক্রি করা হয় হ্যাম্পটন এবং জেমসটাউন বসতি স্থাপনায় বিত্তশীল শ্বেতাঙ্গদের কাছে। জেমসটাউন বসতি স্থাপনায় পরে ভার্জিনিয়া উপনিবেশ হয়। হোয়াইট লায়ন জাহাজটি এখানে আসার কয়েকদিন পরেই আরেকটি জাহাজ, যার নাম ট্রেজারার, সেটি অ্যাঞ্জেলা নামের এক ক্রীতদাস সহ কয়েকজন ক্রীতদাসকে নিয়ে এখানে পৌঁছয়। নরফোক স্টেট ইউনিভার্সিটির ক্যাসান্ড্রা নিউবি আলেকজান্ডার বলেন,
অ্যাঞ্জেলা ইন্টারেস্টিংলি ইজ দি অনলি আফ্রিকান হুজ নেম was actually written in the records in 1620 that survived. Now there may have been other names mentioned but those records did not survive.
1620 সালের যে রেকর্ড পাওয়া গেছে তাতে অ্যাঞ্জেলা একমাত্র আফ্রিকান যার নাম লেখা আছে। অন্যদের নাম হয়তো উল্লেখ করা আছে কিন্তু সেই সব রেকর্ড আর নেই। প্রত্নতত্ত্ববিদরা বলেন অ্যাঞ্জেলা তার জীবনের কিছুটা সময় জেমসটাউন বসতি স্থাপনায় কাটিয়েছেন। জেমসটাউন বসতি স্থাপনা এখন একটি জাতীয় পার্ক। প্রত্নতত্ত্ববিদরা তার জীবন সম্পর্কে এখন আরও তথ্য উদ্ঘাটন করতে চেষ্টা করছেন। জেমসটাউন রিডিসকভারির প্রেসিডেন্ট হচ্ছেন জেমস হর্ন। তিনি বলেন,
With Angela, we can tell the much broader story of slavery and the beginnings of slavery in our country and racism, which really went hand in hand with slavery. And at the same time give Angela through our imagination some sense of identity.
Angela ke diye amra dashpotha ebong edesher dashpotha o bornobader shochonar byapok kahini dekhte pai. Dashpotha o bornobad dutu pashapashi chole. Eki shonge amader kalpona shoktir moddhe diye Angela r ekta porichoy pai, take morjada deya hoy.
Ei Angela ebong onnanno bohu manush ঔপনিবেশিকদের বিত্তশীল করেছে। ইতিহাসবিদ বিল উইগিন্স বলেন,
They did most of the work and a number of them obviously died in the process, but we owe a debt to those Africans because they were the foundation of the economic development of what became the United States of America.
তারাই বেশিরভাগ কাজ করেছেন, অনেকেই এই প্রক্রিয়ায় মারা গেছেন। সেই আফ্রিকানদের কাছে আমরা ঋণী, কারণ এখন যা যুক্তরাষ্ট্র হয়েছে তারাই হচ্ছে তার অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি।
কেসমেট মিউজিয়ামের সূত্রে বলা হয় ভার্জিনিয়াতে ক্রীতদাস প্রথার সূচনা এবং এই স্থানে ওই প্রথার অবসানের লক্ষ্যে প্রথম কার্যব্যবস্থা গ্রহণ শুরু হয়। গৃহযুদ্ধের সময় তিন পলাতক ক্রীতদাস যারা কনফেডারেট আর্মির জন্য কাজ করছিল তারা ফোর্ট মনরোতে গিয়ে সেখানে ইউনিয়ন সেনাদের কাছে আশ্রয় চান। ইউনিয়ন আর্মি মেজর জেনারেল বেঞ্জামিন বাটলার ক্রীতদাসদের নিষিদ্ধ বলে ঘোষণা করেন। ওই ঘোষণার ফলে হাজার হাজার মানুষ যারা মুক্তির খোঁজে ফোর্ট মনরোতে যান তারা রক্ষা পান। এরপর আরও ব্যাপক ব্যবস্থা গ্রহণের পথ প্রশস্ত হয়। ইতিহাসবিদ বিল উইগিন্স বলেন,
forced the federal government and Lincoln to issue the Emancipation Proclamation, which subsequently led, of course, to the 13th Amendment, ending enslavement, and paved the way for the 14th Amendment, which provided citizenship in 1868.
Emancipation Proclamation ঘোষণা করতে তারা কেন্দ্রীয় সরকার এবং প্রেসিডেন্ট লিংকনকে বাধ্য করে। এরপর ক্রীতদাস প্রথা অবসানের জন্য 13তম সংশোধনী অনুমোদিত হয় এবং 14তম সংশোধনী অনুমোদনের পথ প্রশস্ত হয়। 1868 সালের 14তম সংশোধনের অধীনে তারা নাগরিকত্ব লাভ করেন।
ফোর্ট মনরো এখন একটি জাতীয় স্মৃতিসৌধ। আগামী প্রজন্মের সকলে যেখানে একটি উদীয়মান রাষ্ট্রের গোড়াপত্তনের ইতিহাস জানতে পারবে, শিখতে পারবে।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যে যে প্রথম আফ্রিকান ক্রীতদাসদের নিয়ে আসা হয়েছিল তার 400 বছর পূর্তি হচ্ছে এই অগস্ট মাসে। এই সিরিজের পরপর দুটি রিপোর্ট আপনারা এতক্ষণ শুনছিলেন, এখন অন্য প্রসঙ্গ।
শুরু করছি রবিবাসরীয় ম্যাগাজিন অনুষ্ঠান। পটোম্যাক তীরের কথা শোনাতে, পদ্মা পাড়ের গঙ্গা পাড়ের দর্শক শ্রোতাদেরকে জানাতে শুরু করছি পটোম্যাক থেকে পদ্মা গঙ্গা। উইলিয়াম হলির বয়স 79, অবসরপ্রাপ্ত মানুষ, বিপত্নিক, সংসারে এখন আর কেউই নেই, নিঃসঙ্গ জীবনে একাই থাকেন তিনি। এই হালেই বাসা বদল করেছেন, টুকটাক জিনিস নিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন মেরিল্যান্ড রাজ্যের প্রিন্স জর্জেস কাউন্টির সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে। রেড লাইটে গাড়ি থামলে হঠাৎ এক ব্যক্তি গাড়ির দিকে ইশারা করে কিছু বলতে চাইলে হলি জানালার কাঁচ নামিয়ে জিজ্ঞেস করায় ওই ব্যক্তি বলল গাড়ির পিছনের মাল রাখার জায়গা থেকে কিছু মালামাল পড়ে যাচ্ছে রাস্তায়। স্বভাবতই গাড়িটা পাশে দাঁড় করিয়ে হলি দেখতে গেলেন কিছু পড়েছে কিনা। চেক করে বুঝতে পারলেন ভাঁজ করা যে একখানা পতাকা রাখা ছিল সেটি জায়গা মতো নেই, পড়ে গিয়েছে রাস্তায় কোথাও। ওই পতাকাটা আসলে দেয়া হয়েছিল তার প্রয়াত স্ত্রীকে তাঁর পিতৃব্যের মৃত্যুর পর 1980 সালে তাঁর মৃত্যুর পর। প্রথম বিশ্বযুদ্ধের সেনাদলের সদস্য ছিলেন তাঁর স্ত্রীর ওই পিতৃব্য। প্রয়াত স্ত্রীর ওই স্মৃতি জড়ানো পতাকাটা কোথাও পড়ে গিয়েছে বুঝতে পেরে মনটা একটু খারাপই হলো হলির। কিন্তু কী বা করা, রাস্তায় কোথাও পড়ে গিয়েছে তার কি আর হদিশ মিলবে। গাড়ি চালিয়ে নতুন বাসগৃহের উদ্দেশ্যে রওনা দিলেন হলি। ঘটনাক্রমে নৌবাহিনীর এক প্রাক্তন সৈনিক টম জ্যারেটও ওই একই এলাকায় থাকেন। ভাঁজ করা পতাকাটা রাস্তায় পড়ে থাকতে দেখেই বুঝে গিয়েছিলেন জ্যারেট যে ওটা নিশ্চয়ই কোনো প্রয়াত প্রাক্তন সৈনিকের পরিবারের কাউকে দেয়া জাতীয় পতাকা। ঠিক ওভাবেই ভাঁজ করে পতাকা দেওয়া হয়ে থাকে প্রাক্তন সৈনিকদের পরিবারের নিকট কোনো সদস্যকে ওই সৈনিকের মৃত্যুর পর। জ্যারেট পতাকাটা উঠিয়ে জমা করে দেন প্রিন্স জর্জেস কাউন্টির থানায় গিয়ে। পরবর্তীতে যা ঘটল তার বিবরণ দীর্ঘ কিছু নয়। থানা থেকে বিজ্ঞপ্তি জারি হলো, হারানো বিজ্ঞপ্তি নোটিশ মারফত। হলির মেয়ে ওই নোটিশ দেখে বাবাকে ফোন করলেন, হলি থানায় গিয়ে পতাকাটি নিয়ে আসলেন। এর পরের কাহিনী আরও সংক্ষিপ্ত। নতুন বাসগৃহে হলি পতাকাটা এমন একটা জায়গায় টানিয়ে রাখলেন যেখানটায় বাড়ির যে কোনো অংশ থেকেই চোখে পড়ে পতাকাটা খুব সহজেই। পতাকার মধ্যে দিয়ে হলির মানুষ চক্ষে মূর্ত হয়ে ওঠে সর্বক্ষণই তাঁর স্ত্রী, তাঁর কন্যা, মায় গোটা পরিবার। কথা কয় অতীত বর্তমান, তাঁর স্মৃতির পথ বেয়ে যেন কানে কানে কথা বলে ওঠে তাঁর দেশ, গোটা জাতি, সত্তা। অতীত বর্তমান মিলিয়ে গোটা জীবনটাই যেন কথা কয় তাঁর কানে কানে পতাকার মধ্যে দিয়ে। ন্যাশনাল মিউজিয়াম অফ আমেরিকান হিস্ট্রি মাঝে মধ্যেই প্রদর্শনীর আয়োজন করে থাকে যেখানে দামি রেশম বস্ত্রখণ্ড দিয়ে তৈরি নকশি কাঁথা, গায়ের চাদর ইত্যাদি প্রদর্শন এবং বিক্রিও করা হয়ে থাকে। এই রেশমি নকশি কাঁথার দৈনন্দিন ব্যবহার নিয়ে ইদানিং বিদগ্ধ মহলে কিছু কিছু সমালোচনা, আলোচনা, বিশ্লেষণ চালিয়ে উঠছে, নানান যুক্তিতর্কের অবতারণা হচ্ছে। অনেকে না হলেও বেশ কিছু লোক মনে করেন এরকম দামি শিল্পকর্ম দৈনন্দিন ব্যবহারে নান্দনিক আকর্ষণ খুইয়ে বসছে। বিষয়টি নিয়ে আলোচনা হলেও এর চাহিদা ক্রেতাদের কাছে আগের মতোই বাড়তে থাকায় শিল্পী কর্মী যারা এগুলো তৈরি করেন তারা বর্ধিত সংখ্যায় এদিক পানে এগিয়ে আসছেন, অতীতের সকল রেকর্ড ভঙ্গ করি বলা চলে। অনেকে মনে করেন যে রেশমি খণ্ডগুলো জুড়ে জুড়ে গায়ের কাঁথা, শাল ইত্যাদি তৈরি হয়, সেগুলো তো ফ্রেমে বেঁধে দেওয়ালে টানিয়ে রাখার কথা, গায়ে জড়িয়ে শুয়ে থাকবার কথা নয়। এ নিয়েও কথা থাকতে পারে, মতান্তর রইতে পারে, কিন্তু যেদিক থেকেই দেখা হোক না কেন এর শৈল্পিক আকর্ষণ, এর নান্দনিক আবেদন নিয়ে কোনোই মত পার্থক্য নেই যে বলা যায় নির্দ্বিধায়। শুধু আমেরিকাই নয়, বিশ্বের অন্যান্য অংশেও এর কদর বাড়ার সঙ্গে সঙ্গে চাহিদাও যে বেড়ে চলেছে বলাই বাহুল্য। শুধুই শিল্পকর্ম নয়, নিত্য ব্যবহার্য পণ্য হিসেবেও এগুলো এখন সর্বস্তরের মানুষের মন কাড়ছে ক্রমান্বয়ে বেশি সংখ্যায়। প্রয়োজনীয় অর্থানুকূল্য বজায় না থাকায় যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ডের জনপ্রিয় ঐতিহ্যবাহী সঙ্গীত গোষ্ঠী ন্যাশনাল ফিলহারমনিক বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছিল। এখন কিন্তু পরিস্থিতির কিছু পরিবর্তনের কথা শোনা যাচ্ছে। ম্যানগমরি কাউন্টির স্ট্র্যাথমোরে সক্রিয় এই অর্কেস্ট্রা গোষ্ঠীর অর্থায়নের বন্দোবস্ত করতে এগিয়ে এসেছেন এলাকার বেশ কিছু সংবেদনশীল ব্যক্তি। এ গোষ্ঠীর বাৎসরিক পরিচালন ব্যয় প্রায় $1.5 লক্ষ। এলাকারই এক বেহালা বাদক এবং আরও কয়েকজন মিলে $2,75,000 বন্দোবস্ত করার খবর দেওয়ায় ওই অর্কেস্ট্রা দল এবং দলটির সমর্থক কিছু ব্যক্তি তারা $3,50,000 বন্দোবস্ত করতে পারবেন বলায় বেশ আশার সঞ্চার হয়েছে। এখন এই অর্কেস্ট্রা গোষ্ঠী ন্যাশনাল ফিলহারমনিক গঠিত হয়েছিল 36 বছর আগে। এই এলাকায় সবচেয়ে বড় বড় সঙ্গীত গোষ্ঠীগুলোর একটি এই ন্যাশনাল ফিলহারমনিক গোষ্ঠী। ছুটকোভাবে কাজ করেন এ দলে এরকমের ফ্রিল্যান্স সঙ্গীতশিল্পী প্রায় 300 জনের মতো। বলা হচ্ছে গোষ্ঠীর শিল্পী সঙ্গীতবিদেরা এবং বেশ কিছু সমর্থক অনুরাগী মিলে প্রত্যয় ব্যক্ত করেছেন দলটিকে তারা বাঁচিয়ে রাখবেন অবশ্যই, আগের মতোই আবার ঝংকার তুলবে এই ঐতিহ্যবাহী অর্কেস্ট্রা দল ন্যাশনাল ফিলহারমনিক। রবিবার সরিয়ে ম্যাগাজিন অনুষ্ঠান পটোম্যাক থেকে পদ্মাগঙ্গার আজকের পরিবেশনা এ পর্যন্তই। আবার হাজির হব আগামী সপ্তাহে এই একই দিনে। সালাম, নমস্কার, শুভরাত্রি।
আর এবারে আসুন খেলার খবর শোনা যাক আহসানুল হকের কাছে।
ধন্যবাদ। খেলার খবরের প্রথমে আজকে আমরা ফুটবল দিয়ে শুরু করব, যদিও ব্যাডমিন্টন এবং ক্রিকেটের খবরও আসছে কিছুক্ষণের মধ্যেই। ঢাকা থেকে যোগ দিয়েছেন ক্রীড়া সাংবাদিক দিলু খন্দকার। ফুটবলের খবর দিয়ে শুরু করছি দিলু ভাই। বাংলাদেশের অনূর্ধ্ব 15 ফুটবল দল, এই কিশোররা তারা খেলছে সাফ গেমস এবং সেখানে কলকাতার মাঠে তারা শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয় পেয়েছে। এর আগে তারা ভুটানকে 5-2 হারিয়েছিল, শ্রীলঙ্কাকে তারা 7-1 হারিয়েছে এবং 5 গোল করেছেন বাংলাদেশের আল আমিন রহমান। এছাড়া রাকিবুল ইসলাম এবং আল মিরাদ তারাও 2 গোল করেছেন। বলা হচ্ছে যে তারা আরও বেশি গোল পেতে পারতেন। এই যে বাংলাদেশের কিশোর দল, ছেলেদের দল, মেয়েদের দল, দেখা যাচ্ছে বরাবরই বিভিন্ন খেলায়, আন্তর্জাতিক খেলাগুলোতে বা বিদেশের সাথে যেসব খেলা হয় সেখানে ভালো করছে। এই খেলাটি তো আপনি দেখেছেন দিলু ভাই, আপনি একটু বলবেন।
হ্যাঁ, ঠিক তাই। জুনিয়র লেভেলে বাংলাদেশের প্রতিভাধররা এতটাই ভালো খেলেন যে তাদের সেই কোচিং পিরিয়ডটাই যদি বলি, ঢাকার ফুটবলটা বলি, জুনিয়র লেভেলে অনেক বেশি পরিণত, অনেক বেশি সেখানে খেলার যে মান সেটা অনেক বেশি বলা যায়, কারণ খুবই ভালো ট্রেন, ওয়েল ট্রেন, খুবই নিয়মিত ট্রেনিং এর ফলে যে প্রতিভাগুলি তৈরি হচ্ছে তারই প্রমাণ কিন্তু আজ কল্যাণীতে যে খেলাটা হলো, 7-1 গোলে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল। এই ম্যাচটায় যদি আরো বেশি গোল হতো তাহলেও অবাক পথ থাকতো না। 90 মিনিটে মোদ্দা কথা ডোমিনেটিং ফুটবল যেটাকে বলে, বাংলাদেশ ফার্স্ট ম্যাচটা ভুটানের সাথে খুব একটা ভালো খেলেনি, যদিও ডোমিনেট করেছে, গোলমিসের মহড়া ছিল, আজও গোলমিসের মহড়া ছিল, কিন্তু আলামিন একাই 5 গোল করেছেন এবং সেই গোলগুলি দেখার মতো। যে 3-4 পাস খেলে কখনো ড্রিবল করে বক্সে ঢুকে প্রেসিং করে গোল, এক কথায় অনবদ্য বাংলাদেশ জুনিয়র লেভেলে। আজও কথা হচ্ছিল আরেক জুনিয়র ফুটবলার গুলাম গাউ, যিনি ইস্ট বেঙ্গলের হয়ে খেলে লিগ চ্যাম্পিয়ন হয়েছেন, ঢাকার আবাহনীতে খেলেছেন, এবং গুলাম গাউ কিন্তু আজ এই খেলার সময় আমাদের অফিসে ছিলেন এবং টেলিভিশনে তিনিও বলছিলেন যে তারা কিন্তু 84 সালে নর্থ কোরিয়াকে হারিয়েছিল জুনিয়র লেভেলের ফুটবলে। তো মোদ্দা কথা যে নর্থ কোরিয়া আমরা জানি ফুটবলের খুবই শক্তিশালী দেশ, এশীয় ফুটবলে যারা বিশ্বকাপ খেলেছে সেই তাদের বিরুদ্ধেও কিন্তু বাংলাদেশের জুনিয়র ফুটবলারদের জয়ের রেকর্ড রয়েছে, এবং গত স্যাফে আন্ডার-15 কিন্তু বাংলাদেশ রেইনিং চ্যাম্পিয়ন, এবং অবাক হলেও সত্যি পাকিস্তান ছিল রানার্স আপ, পাকিস্তান এবার অংশ নিচ্ছে না। আর এবার খেলাটা হচ্ছে ইন্ডিয়ার মাটিতে, সেখানেও কিন্তু বাংলাদেশ টপ ফেভারিট, এবং যার লড়াইটা হবে সেটা ভারতের বিরুদ্ধে, এটা জোর দিয়েই বলা যায়।
নিশ্চয়ই। আরেকটি খবর শিরোনামে উঠে এসেছে আজকে, সেটি হচ্ছে কোনো ভারতীয় মেয়ে প্রথমবারের মতো ব্যাডমিন্টনে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, পুসারলা ভেঙ্কাটা সিন্ধু। 5ই জুলাই 1995 সালে তার জন্ম, 24 বছর বয়স, 5'10" তার উচ্চতা, এবং তিনি সুইজারল্যান্ডের বেজেলে যে ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ তার ফাইনালে প্রতিদ্বন্দ্বী ওকুহারাকে হারালেন, পরাজিত করলেন এই তার প্রতিপক্ষ জাপানিজকে, এবং সেই খেলায় কোনো প্রতিদ্বন্দ্বিতাই হয়নি, প্রায় 21-7 স্ট্রেইট সেটে তিনি জিতলেন। তিনি এর আগে আরও 2 বার ফাইনালে খেলেছেন, ফাইনালে 2 বারই হেরেছেন, কিন্তু এইবার তিনি তার প্রতিশোধ নিলেন। 2017 তিনি এই ওকুহারার কাছেই কিন্তু ফাইনালে পরাজিত হয়েছিলেন, 2018 তিনি আরেক প্রতিপক্ষের কাছে পরাজিত হয়েছিলেন। 5'10" উচ্চতার পুসারলা সিন্ধু, তিনি এখন বিশ্ব চ্যাম্পিয়ন ব্যাডমিন্টনে, ভারতের প্রথম কোনো মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন হলেন। দিলু ভাই,
হ্যাঁ ঠিক তাই, কারণ ভারত ব্যাডমিন্টন এবং টেবিল টেনিসে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর বেশ কজন খেলোয়াড় রয়েছেন, আর ভারতের ব্যাডমিন্টনটা কিন্তু খুবই সমৃদ্ধ। সাম্প্রতিককালে ভারত আইপিএল এর আদলে তারা যেমন হকিটা শুরু করেছে, কাবাডি শুরু করেছে, এবং ব্যাডমিন্টনটাও কিন্তু শুরু করেছে। এইসব সিন্ধু এ গত মানে 7-8 বছর ধরে ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর টপ 10 এর মধ্যেই তার আপ ডাউন করছে, এবং আপনি যেটা বললেন যে 2টি ফাইনালে সে হেরেছে, এবং আপনি ব্যাডমিন্টনে ভারতের যদি কথাটা বলি, ইতিহাসটা যদি একটু পেছনে তাকাই, প্রকাশ পাডুকোন সেই কোন আমলে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং তাক লাগিয়ে দিয়েছিলেন, যেখানে চায়না, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, জাপানিজরা ডোমিনেট করত এবং ডেনমার্ক ডোমিনেট করত, সেখানে কিন্তু ভারতের প্রকাশ পাডুকোন অল ইংল্যান্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন হয়েছিলেন, এবং তারপরেই কিন্তু সৈয়দ মোদী চ্যাম্পিয়ন হয়েছিলেন, এবং তার উপরে গোপীনাথন তিনি কিন্তু চ্যাম্পিয়ন হয়েছিলেন। এই গোপীনাথনেরই কিন্তু অনেক ছাত্র, তার মধ্যে সিন্ধু কিছুদিন তার অধীনে তার একাডেমিতে কোচিং করেছেন। তো মোদ্দার কথা যে ভারত যে ব্যাডমিন্টন ডোমিনেট করছে, এটা কিন্তু সিন্ধু গত 5-7 বছরে অনেকগুলি টুর্নামেন্ট জিতে কিন্তু সেটা প্রমাণ করেছেন, এক অসাধারণ খেলোয়াড় কিন্তু, এবং তিনি যে চ্যাম্পিয়ন হচ্ছেন সেমিফাইনালটাও কিন্তু তিনি বিশ্বের টপ নাম্বার 3 হারিয়ে দিয়েছিলেন, চাইনিজ প্রতিপক্ষ ছিল, তাকেও হারিয়েছেন হাড্ডাহাড্ডি লড়াই করে, বাট ফাইনালটা ছিল প্রায় অনেকটা একতরফা, এবং এটা কিন্তু তার পরিশ্রমের ফল যে এত উঁচু দরের খেলোয়াড় একটা বড় সাফল্য দিয়ে প্রমাণ করলেন তিনি কোন স্তরের শাটলার।
আপনি যে প্রকাশ পাদুকোনের কথা বলছিলেন, বলিউডের অভিনেত্রী নায়িকা দীপিকা পাদুকোনের বাবা, এবং আমরা দেখেছি যে এই পুসারলা সিন্ধু তার প্রতিপক্ষ ওকুহারা, তার উচ্চতা 5'1", কিন্তু তারপরেও তিনি কিন্তু সেই উচ্চতা নিয়েই 2017 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন এবং অসাধারণ খেলোয়াড় তিনি। কিন্তু তা সত্ত্বেও দেখা গেল যে সিন্ধু শেষ পর্যন্ত প্রমাণ করলেন যে তিনি বর্তমানে শ্রেষ্ঠ। এবং অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মধ্যেকার যে ক্রিকেট টেস্ট ম্যাচ, তৃতীয় টেস্ট ম্যাচ, তাতে অসাধারণ এক ইনিংস খেলেছেন বেন স্টোকস। তিনি শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার একটি মোটামুটি ধরা হয়েছিল যে অস্ট্রেলিয়া জিতে যাবে, সেই খেলায় 135 রান অপরাজিত থেকে বেন স্টোকস ইংল্যান্ডকে জয়ী করলেন এই টেস্ট ম্যাচে, এবং সেই কারণে তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। আমরা জানি যে 179 এবং 246 করেছে যথাক্রমে অস্ট্রেলিয়া প্রথম এবং দ্বিতীয় ইনিংসে, এবং শেষ পর্যন্ত এক উইকেটে জয়ী হলো ইংল্যান্ড। দিলু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ছিল খেলার খবর।
অনুষ্ঠান শেষে এবারে সংক্ষিপ্ত সংবাদ পড়ে শোনাচ্ছেন সেলিম হুসেইন।
ধন্যবাদ। ফ্রান্সের রিয়ারিটসে চলছে বিশ্বের সবচেয়ে বড় শিল্পোন্নত দেশগুলোর নেতাদের বার্ষিক শীর্ষ সম্মেলন G7। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাগতিক দেশ ফ্রান্সের অন্যতম প্রধান আইকনিক শিল্প মদের উপর শুল্ক আরোপের হুমকির মধ্যে দিয়ে চলমান সম্মেলনে কিছুটা উত্তেজনা রয়েছে। রয়েছে জলবায়ু পরিবর্তন, চীন এবং ইরানের আচরণ, রাশিয়াকে ফিরিয়ে আনা না নেওয়া, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া সহ নানা বিষয়ের আলোচনা। রবিবার সম্মেলনের প্রথম সভায় 2020 সালের এই দলে রাশিয়াকে পুনরায় আনার বিষয়ে সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে নেতৃবৃন্দ। 2014 সালে রাশিয়া ক্রাইমিয়াকে তাদের অন্তর্ভুক্ত করার কারণে রাশিয়াকে বাদ দেওয়া হয়েছিল এই জোট থেকে। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোন ঘোষণা দিয়েছেন, অনেক বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং অন্যান্য নেতাদের মতবিরোধ থাকায় G7 শেষে কোনো যৌথ প্রজ্ঞাপন হবে না, আর তাহলে এবারই হবে G7-এর ইতিহাসে প্রথম প্রজ্ঞাপন ছাড়া সম্মেলন। রবিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের সঙ্গে পারস্পরিক শুল্ক বিরোধ নিয়ে তার দ্বিতীয় একটি চিন্তা ছিল। তবে হোয়াইট হাউস থেকে প্রেসিডেন্টের বক্তব্যের ব্যাখ্যায় বলা হয়েছে, তিনি বলতে চেয়েছেন যে তিনি যে পরিমাণ কর বৃদ্ধির কথা বলেছেন তা তিনি করেননি। গত সপ্তাহে ফ্রান্সের G7 সম্মেলনে যাবার আগে চীন থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো $550 বিলিয়ন পণ্যের উপর প্রেসিডেন্ট ট্রাম্প কর বৃদ্ধির ঘোষণা দিয়েছিলেন। তারও আগে চীন বলেছিল তারা চীনে যাওয়া যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 75% কর আরোপ করবে। হংকংয়ের সরকার বিরোধী আন্দোলন চরমে পৌঁছেছে। রবিবার হাজার হাজার বিক্ষোভকারী রাজপথে জড়ো হলে তাদের থামাতে প্রথমবারের মতো টিয়ার গ্যাস এবং জল কামান ব্যবহার করে পুলিশ। শনিবার তারা সহিংস বিক্ষোভ করে, কালো পোশাক পরে, বেসবল ব্যাট এবং বাঁশের লাঠি হাতে নিয়ে মিছিল করে, পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করে এবং মাঝে মধ্যে পেট্রোল বোমা নিক্ষেপ করে। ওদিকে চীন ব্রিটিশ কনসুলেট কর্মী সিমন চেনকে মুক্তি দিয়েছে। হংকং এর সীমান্ত এলাকায় শেনজেংয়ে তাকে জননিরাপত্তা ব্যবস্থাপনা নীতিমালা ভঙ্গের অভিযোগে 15 দিন আগে আটক করা হয়েছিল। গত কদিন ধরে হংকং বিক্ষোভকারীরা তার মুক্তির আন্দোলনও করছিল। লেবাননে দুটি ইসরায়েলি ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে হেজবুল্লাহ দাবি করেছে। হেজবুল্লাহর ভাষ্য অনুযায়ী দ্বিতীয় ড্রোনটি বৈরুতের দাহিয়া এলাকায় হেজবুল্লাহর মিডিয়া সেন্টারের উপর বিধ্বস্ত হয়। ইসরায়েলের পক্ষ থেকে ড্রোন হামলার বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। জাপানের পক্ষ থেকে মালিকানা দাবি করা দোকুদো নামের একটি দ্বীপে 2 দিনব্যাপী যুদ্ধ মহড়া শুরু করেছে দক্ষিণ কোরিয়া। কোরিয়ার দোকুদো এবং জাপান দ্বীপটিকে তাকে সীমা বলে। দুই দেশের এই দ্বীপের মালিকানা নিয়ে দীর্ঘ সময়ের বিতর্ক ছিল। জাপানের পররাষ্ট্র বিভাগের পরিচালক বলেছেন, দ্বীপটি অবশ্যই জাপানের অংশ। রবিবার দক্ষিণ কোরিয়ার যুদ্ধ মহড়া শুরু হয় জাপানের সঙ্গে সেনা গোয়েন্দা চুক্তি বাতিলের মাত্র একদিন পর। সাবেক ইলিনয় কংগ্রেসম্যান, রেডিও টক শো হোস্ট জো ওয়ালশ রিপাবলিকান দল থেকে 2020 সালের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার চেষ্টা করবেন বলে ঘোষণা করেছেন। 57 বছর বয়সী ওয়ালশ এবিসি নিউজের সাক্ষাৎকারে বলেছেন, আমি প্রার্থিতার চেষ্টা করছি কারণ ডোনাল্ড ট্রাম্প যোগ্য নন। ডোনাল্ড ট্রাম্পকে তিনি অপদার্থ, ধর্মান্ধ, আত্মমগ্ন বলে মন্তব্য করেন। ওয়ালশ বলেন, কাউকে না কাউকে তো এগিয়ে আসতে হবে, একটি বিকল্প তো থাকতে হবে। ট্রাম্পের গ্রহণযোগ্যতা এখন জাতীয় হারে 40% এবং রিপাবলিকান দলের মধ্যে 80%। 2020 সালের 3 নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে ডেমোক্রেটিক দল থেকে প্রায় 2 ডজন প্রার্থী হবার চেষ্টা করছেন, আর রিপাবলিকান দলে তিনিই দ্বিতীয় প্রার্থী যিনি ট্রাম্পকে চ্যালেঞ্জ করছেন।
আমাদের সান্ধ্য অধিবেশন আজ এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক লাইভ সম্প্রচারে ছিলেন সাইফুল আলম মাসুদ, আর প্রকৌশলী ছিলেন আইদান আতকু। আগামী অনুষ্ঠানে যোগ দেবার আমন্ত্রণ জানিয়ে আমি ইজাজ বেন হিউসেন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
This program has come to you from the Voice of America, Washington.